বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 27 জানুয়ারি, 13 মাঘ এবং ফার্সি 7 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে এবং অ্যান্ড্রয়েড মোবাইল অথবা আইফোন ব্যবহার করেন, তারা আমাদের অনুষ্ঠান সরাসরি শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। আফগানিস্তানের তালেবান আমেরিকাকে সতর্ক করে বলেছে, হোয়াইট হাউস তাদের স্বীকৃতি না দিলে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচন কমিশন আইন 2022 পাশ হয়েছে, এ সম্পর্কে ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। শুনবেন দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। এরপর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। তারপর প্রান্তিক আয়োজনে থাকছে কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইহুদিবাদী ইসরায়েল মানবতার শত্রু এবং মধ্যপ্রাচ্যে তেল আবিবের বর্বরতা উপেক্ষা করার সুযোগ নেই, বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আজারবাইজানের যুদ্ধ বিধ্বস্ত নাগর্নো কারাবাখ অঞ্চলের পুনর্নির্মাণে ইরানকে অংশগ্রহণ করার আহ্বান জানালেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। বাংলাদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচনই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এবং ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তার দলই পদ্মভূষণ পুরস্কার নিতে দেয়নি বলে অভিযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন ইহুদিবাদ ইসরায়েল হচ্ছে মানবতার শত্রু। তিনি বলেন ইসরায়েল এই অঞ্চলের জনগণের বিরুদ্ধে যে বর্বরতা চালাচ্ছে তা উপেক্ষা করার সুযোগ নেই। বুধবার সন্ধ্যায় ইরান সফররত আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল জাকির হাসানোভের সঙ্গে বৈঠকে একথা বলেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন ইহুদিবাদ ইসরায়েল কোনো মুসলিম দেশের বন্ধু হতে পারে না। ইসরায়েলের দখলদারিত্ব ও বর্বরতা ফিলিস্তিনি জাতি এবং এ অঞ্চলের জনগণের বিরুদ্ধে অমোচনীয় সত্য। আমেরিকা এবং ব্রিটেনের ষড়যন্ত্রে 1948 সালে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তারা ফিলিস্তিন সহ আশেপাশের বিস্তীর্ণ ভূমি দখল করেছে। 1967 সালের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপত্যকা দখল করে নেয়। মধ্যপ্রাচ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থানের পেছনে ইসরায়েল এবং আমেরিকার হাত রয়েছে বলেও সুস্পষ্ট বক্তব্য দেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন এই গোষ্ঠীগুলো পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে ব্যাপক বর্বরতা ও অপরাধযজ্ঞ চালিয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি আজ তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়। কাতারের পররাষ্ট্রমন্ত্রী আজ তেহরানে আসবেন বলে এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছিল। এর আগে গত মঙ্গলবার রাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তাদের মধ্যে আঞ্চলিক বিষয়াদি নিয়ে কথা হয়। ফোনালাপে তারা দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছিলেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ যুদ্ধবিধ্বস্ত নাগর্নো কারাবাখ অঞ্চলের পুনর্নির্মাণে ইরানকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কোম্পানিগুলো যত দ্রুত সম্ভব এই পুনর্নির্মাণ কাজে সক্রিয় অংশগ্রহণ করবে বলে বাকু আশা করছে। ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী রুস্তম কাসেমি এক প্রতিনিধি দল নিয়ে বর্তমানে আজারবাইজানের যুদ্ধবিধ্বস্ত নাগর্নো কারাবাখ অঞ্চল সফর করছেন। গতকাল ওই অঞ্চলের একটি ভবন থেকে প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন কাসেমি। 2020 সালের সেপ্টেম্বরে কারাবাখ যুদ্ধে আজারবাইজান নাগর্নো কারাবাখের হাতছাড়া হয়ে যাওয়া বেশিরভাগ অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয়। 1990 দশকের গোড়ার দিকে অনুষ্ঠিত যুদ্ধে আর্মেনিয়া এসব অঞ্চল দখল করে নিয়েছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন কঠিন হলেও এটাই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন বিধায়ী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। টানা পাঁচ বছর দায়িত্ব পালনের মেয়াদ উত্তীর্ণ হবার প্রাক্কালে আজ ঢাকায় মিট দ্য প্রেস অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সিইসি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন কঠিন হলেও এটাই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। টানা পাঁচ বছর দায়িত্ব পালনের মেয়াদ উত্তীর্ণ হবার প্রাক্কালে আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করা আর জরুরি সময়ে সামরিক সরকারের অধীনে নির্বাচনের মধ্যে পার্থক্য আছে। এর আগে শামসুল হুদার নির্বাচন কমিশন প্রশংসা পেয়েছে, তখন যে পরিবেশ পরিস্থিতি ছিল সেটা ছিল একটা জরুরি অবস্থার মধ্যে। ক্যান্টনমেন্টের আশীর্বাদ নিয়ে ওই নির্বাচন করা হয়েছিল, তবে এ অবস্থা গণতান্ত্রিক পরিবেশকে সম্প্রসারিত করে না। গণতন্ত্রে উন্মুক্ত পরিবেশ থাকতে হবে উল্লেখ করে নুরুল হুদা বলেন, এখানে বন্দুকের নল অথবা লাঠি উঁচিয়ে নির্বাচনকে নিয়ন্ত্রণ করা যায় না। এটার জন্য দরকার উন্মুক্ত পরিবেশ। সেখানে ভুলভ্রান্তি হবে, সেখানে সংঘাত হবে, বিতর্ক হবে, মিছিল হবে, মিটিং হবে, এখন যেমন হয়। তিনি বলেন, বন্দুক মাথায় রেখে নির্বাচনের অবস্থা একটা হতে পারে, কিন্তু চিরদিনই সেটা হতে পারে না। তার জন্য খুলে দিতে হবে দরজা। এখন সেই দরজা খুলে গেছে। এখন রাজনৈতিক পরিমণ্ডলে নির্বাচন হয়। এই নির্বাচন অত্যন্ত কঠিন কিন্তু সম্ভব। এর মধ্য দিয়েই আমাদের যেতে হবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বিনা ভোটে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ব্যাপকতা প্রসঙ্গে নুরুল হুদা বলেন, এতে কমিশনের কিছুই করার নেই, এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। বিনা ভোটে কেন নির্বাচিত হলো তা দেখার এখতিয়ার কমিশনের নেই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে রামপুর সদর আসন থেকে সমাজবাদী পার্টির প্রার্থী ও প্রভাবশালী নেতা মোহাম্মদ আজম খানের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আজম খান বর্তমানে সীতাপুর কারাগারে রয়েছেন। কারাগার থেকেই তিনি মনোনয়নপত্র দাখিলের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন এবং পরে তার প্রধান নির্বাচনী এজেন্ট অসীম রাজা মনোনয়নপত্র দাখিল করেন। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অসীম রাজা বলেন, আজ মোহাম্মদ আজম খানের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, আমি প্রস্তাবক হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আজম খান রামপুর সদর আসন থেকে সমাজবাদী পার্টির হয়ে লড়বেন। তার পরিবারকে রামপুরে প্রভাবশালী মনে করা হয়। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তার দল সিপিএম পদ্মভূষণ পুরস্কার নিতে দেয়নি বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, যাদের পরম্পরা মুচলেকার পর মুচলেকা দেয়া, তাদের কাছ থেকে বামপন্থীরা রাজনীতি শিখবে না। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের সিপিএম নেতা সুজন চক্রবর্তী বিজেপি নেতা দিলীপ ঘোষকে টার্গেট করে বলেছেন, যাদের পরম্পরা মুসলেকার পর মুসলেকা দেয়া, তাদের কাছ থেকে বামপন্থীরা পরম্পরা শিখবে না। তিনি আজ বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। এর আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ পুরস্কার প্রত্যাখ্যান করা প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, কমিউনিস্টরা কাঁকড়ার মতো কাউকে উপরে উঠতে দেবে না, ওরা জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেননি। বিজেপি নেতা দিলীপ ঘোষের ওই কটাক্ষের পাল্টা জবাবে আজ সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন,
যাদের পরম্পরা মুচলেকার পর মুচলেকা যাওয়া, তাদের কাছ থেকে বামপন্থীরা পরম্পরা শিখবে না।
অন্যদিকে সিপিএম নেতা শমিক লাহিড়ী বলেন, দিলীপবাবু কাগজ পড়েন না, ইতিহাসও জানেন না, বুদ্ধদেববাবু পদ্মভূষণ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিজেই নিয়েছেন এবং তা বিবৃতি দিয়ে জানিয়েছেন। স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা কী ছিল তা ইতিহাস পড়লেই জানা যাবে, কিন্তু দিলীপবাবু ইতিহাস পড়েন না বলেও মন্তব্য করেন সিপিএম নেতা শমিক লাহিড়ী। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক সাবেক বিশেষ প্রতিনিধি কাই আইডি বলেছেন, আমেরিকাকে অবশ্যই আফগানিস্তানের জব্দ করা অর্থ ফেরত দিতে হবে। নরওয়ের রাজধানী অসলো সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে এক বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। বুধবার মুত্তাকির সঙ্গে সাক্ষাতের পর নরওয়ের এই কূটনীতিক এক টুইটার বার্তায় লিখেছেন, আফগানিস্তানে একটি সম্ভাব্য বিপর্যয় রোধ করতে আমেরিকাকে দেশটির অর্থ ফেরত দিতে হবে। কাই আইডি বলেন, আফগানিস্তানে বাকস্বাধীনতা ও মেয়েদের লেখাপড়া শেখার অধিকার বর্তমানে আন্তর্জাতিক সমাজের অগ্রাধিকার হলেও তা অর্জিত না হওয়া পর্যন্ত দেশটির জনগণকে কষ্ট দেয়া যাবে না। আফগানিস্তানের জব্দ করা অর্থ দেশটিকে ফেরত না দিলে আফগান সংকটের কোন সুরাহা হবে না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা প্রক্রিয়ার যে সমালোচনা করেছেন, তেহরান তার কঠোর জবাব দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে ট্রাসের বক্তব্যকে ভিত্তিহীন ও অন্তঃসারশূন্য বলে মন্তব্য করেন। ট্রাস মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে দেয়া বক্তব্যে বলেছিলেন, ইরানের সঙ্গে চলমান পরমাণু আলোচনা একটি বিপজ্জনক অচলাবস্থার দিকে ধাবিত হচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের জবাবে খাতিবজাদে বলেন যে, ব্রিটেন পরমাণু সমঝোতাকে কার্যকর করার কোনো ব্যবস্থা নেয়নি, বরং উল্টো আমেরিকার বেআইনি ও অমানবিক নিষেধাজ্ঞাকে সমর্থন করেছে, তার মুখে এসব কথা মানায় না। তিনি ট্রাসের বক্তব্যকে অন্তঃসারশূন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, ব্রিটেন পরমাণু সমঝোতার ব্যাপারে যে বেআইনি ও অনৈতিক কাজ করেছে, এ ধরনের বক্তব্য দিয়ে তার অপরাধের মাত্রা কমানো যাবে না। ইরান বিগত ৪০ বছরে নিজের সবটুকু সামর্থ্য নিয়ে আফগানিস্তানের জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতের আবানচি বুধবার নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক এক বৈঠকে একথা বলেন। তিনি বলেন, এটি আফগানিস্তান বিষয়ক ইরানের রাষ্ট্রীয় নীতি, যার প্রতি সর্বোচ্চ নেতার পূর্ণ সমর্থন রয়েছে। তিনি আফগানিস্তানের নজিরবিহীন মানবিক সংকটের কথা উল্লেখ করে বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তানের 2,40,00,000 বেশি মানুষের এখন মানবিক ত্রাণ সহায়তার প্রয়োজন। ইরান এখন পর্যন্ত আফগানিস্তানে খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রী সহ শত শত টন ত্রাণ পাঠিয়েছে জানিয়ে তাখতে রাবানচি বলেন, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পরও দেশটির জনগণের কথা ভেবে ইরান নিজের সীমান্ত খোলা রেখেছে এবং দুই দেশের মধ্যকার বাণিজ্যিক লেনদেন চালু রেখেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান। রুশ প্রেসিডেন্ট তুরস্ক সফর এলে তার সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে, তবে পুতিন আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনা নিয়ে দুই দেশের ঘনিষ্ঠতা কিছুটা বেড়েছে। একই সময়ে এই ইস্যুতে তুরস্কের উপর মার্কিন চাপ বেড়েছে নেটোর চাপও। তবে তুরস্ক এর আগে সুস্পষ্টভাবেই বলেছে, মার্কিন হুমকি তোয়াক্কা না করে তুরস্ক S-400 কেনা অব্যাহত রাখবে এবং জাতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারও উন্নয়ন ঘটিয়ে যাবে। ইউক্রেন ইস্যুতে যেসব পদক্ষেপের কারণে উত্তেজনা বেড়ে যাচ্ছে তা থেকে বিরত থাকার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে বেইজিং জোর দিয়ে বলেছে, ইউরোপে নিরাপত্তার বিষয়ে মস্কো যে উদ্বেগ প্রকাশ করছে তাকেও আন্তরিকভাবে বিবেচনায় নিতে হবে। আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় দুই মন্ত্রী ইউক্রেন সীমান্তে রাশিয়া ও মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনীর মধ্যে বেড়ে চলা উত্তেজনা নিয়ে কথা বলেন। টেলিফোন আলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব পক্ষকে স্নায়ুযুদ্ধের সময়কার মানসিকতা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানে তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছেন, তালেবানকে স্বীকৃতি না দেওয়ার অর্থই হচ্ছে আফগান জনগণের বিরুদ্ধে শত্রুতার দরজা পুরোপুরি খুলে রাখা। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আফগানিস্তানে তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছেন, হোয়াইট হাউস যদি তালেবানকে স্বীকৃতি না দেয় তাহলে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে। তিনি আল জাজিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, তালেবান আমেরিকার স্বীকৃতি পেতে ব্যর্থ হলে ওই দেশটির বিরুদ্ধে হুমকি ও নানা কর্মকাণ্ড শুরু হবে। আফগান স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আমেরিকা তালেবানকে স্বীকৃতি না দেওয়ার অর্থই হচ্ছে আফগান জনগণের বিরুদ্ধে শত্রুতার দরজা পুরোপুরি খুলে রাখা। তিনি তালেবানের ব্যাপারে মার্কিন নীতির তীব্র সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন এই গোষ্ঠীর প্রতি আন্তর্জাতিক সমাজের সমর্থন আদায়ের পথেও বাধা সৃষ্টি করছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। পর্যবেক্ষকরা বলছেন, স্বীকৃতি না দিলে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে বলে তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী যে সতর্কবাণী উচ্চারণ করেছেন তা থেকে বোঝা যায় আমেরিকার ব্যাপারে তাদের নীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। গত 15 আগস্ট তালেবান গোষ্ঠী ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করে এবং সাম্প্রতিক মাসগুলোতে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য বারবার আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়েছে, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের কোনো তাড়াহুড়া নেই এবং বেশ কিছু বিষয়ে তালেবানের নীতিতে পরিবর্তন এলেই কেবল তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে। আমেরিকা শুধু যে তালেবানকে স্বীকৃতি দিচ্ছে না তাই নয়, একই সঙ্গে ওই দেশটির বিপুল অর্থ সম্পদ আটকে দেওয়ায় আফগান জনগণ কঠিন অর্থনৈতিক সংকটে পড়েছে। ধারণা করা হচ্ছে এভাবে আমেরিকা তালেবান সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে তাদেরকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। তালেবান অভিযোগ করেছে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইউরোপ ও মার্কিন নীতি অনুসরণ করছে। এ অবস্থায় ধারণা করা হচ্ছে আমেরিকা যতদিন পর্যন্ত তালেবানকে স্বীকৃতি না দিচ্ছে ততদিন পর্যন্ত ইউরোপ ও তালেবানকে স্বীকৃতি দেবে না। প্রকৃতপক্ষে তালেবান ক্ষমতা দখল করার পর 5 মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত তারা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানো এবং অংশগ্রহণমূলক সরকার গঠনে আন্তরিকতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। এমনকি নারীদেরকে শিক্ষার অধিকার থেকেও তারা বঞ্চিত করে রেখেছে। এসব কারণে এখন পর্যন্ত কোনো দেশই তালেবানকে স্বীকৃতি দিতে রাজি হয়নি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশের জাতীয় সংসদে আজ কণ্ঠ ভোটে নির্বাচন কমিশন আইন 2022 পাশ হয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
অবশেষে আজ জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 কণ্ঠ ভোটে পাশ হয়েছে। সংবিধানের 118/1 অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি প্রণয়ন করা হয়েছিল। আজ সকালে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এরপর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাশের জন্য প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয়। তবে বিরোধী দল বিএনপির সংসদ সদস্যগণ শুরু থেকেই রাজনৈতিক দলের সাথে ঐক্যমত ছাড়া এমন একটি গুরুত্বপূর্ণ আইন ত্রুটিপূর্ণভাবে তাড়াহুড়া করে পাশ করার বিরোধিতা করে।
এত জনগুরুত্বপূর্ণ একটি আইন পাশ করা আইবাসের বেশি কিছু নয় বলে আমি মনে করি। নির্বাচনের প্রক্রিয়ায় এক অতি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিরোধী রাজনৈতিক দলগুলোকে এই প্রক্রিয়া থেকে একেবারে বাদ দিয়ে এই আইনে শুধুমাত্র সরকারের ইচ্ছায় নির্বাচন কমিশন গঠিত হবে।
আইন যদি সেটি জনকল্যাণের জন্য না হয়, জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে সেটি করার চাইতে না করাই ভালো। মাননীয় স্পিকার,
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 বলা হয়েছে রাষ্ট্রপতি 6 সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করবেন। কমিটিতে থাকবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক, যিনি এর সভাপতি হবেন। এছাড়া থাকবেন প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন আইন করে সরকারের শেষ রক্ষা হবে না, যেমনটি শেষ রক্ষা হয়নি বাকশাল আইন করে।
এই আইন পাশ করার কোন এখতিয়ার এই সংসদের নেই, কারণ এই সংসদ জনগণের দ্বারা নির্বাচিত কোন সংসদ নয়।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বাকশাল দিবসের আলোচনা সভায় মির্জা ফখরুল এমন মন্তব্য করেন। এর আগে গতকাল গুলশানে দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাড়াহুড়া করে এই আইন প্রণয়নের প্রচেষ্টা আরেকটি পাতানো নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে অবৈধভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার নীল নকশা মাত্র। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রং ধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, আসরের শুরুতেই তোমাদের একটা প্রশ্ন করি। আচ্ছা, তোমরা লেখাপড়া করছো কিসের জন্য, কি ব্যাপার? এ প্রশ্ন শুনে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছো কেন? ও হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমরা আসলে দ্বিধায় পড়ে গেছো, কি উত্তর দেবে তা ভেবে। আসলে প্রশ্নটি সহজ হলেও উত্তরটি একেবারে সহজ নয়, কারণ কেউ পড়াশোনা করে চাকরি করার জন্য, কেউ বা করে জ্ঞানার্জনের জন্য। তবে ঠিক মতো জ্ঞানার্জন করে নিজেকে যোগ্য করে তৈরি করতে পারলে ভালো চাকরি বাকরি পাওয়া সম্ভব।
বন্ধুরা, জ্ঞানার্জনের কথা উঠলেই সবার আগে চলে আসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তারপর আসে আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহি সালামের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হলেন আলী ইবনে আবি তালিব।
জাবের ইবনে আবদুল্লাহ আনসারি বর্ণনা করেন, একদিন নবীজি উচ্চ স্বরে বললেন, আমি হলাম জ্ঞান ও বিজ্ঞানের শহর, আর আলী হলেন সেই শহরের দরজা। তাই যেই জ্ঞান অর্জন করতে ইচ্ছুক সে যেন এই শহরের দরজার কাছে যায়।
সত্যি বলতে কি, হযরত আলী আলাইহিস সালামের জ্ঞান এবং প্রজ্ঞার তুলনামের আভার। তিনি ছিলেন আরবি ব্যাকরণের জনক, তার মেধা তার জ্ঞানের কথা প্রবাদ তুল্য। হযরত আলী ছিলেন রাজস্ব প্রথার উদ্ভাবক, তিনি সর্বপ্রথম ভূমি রাজস্ব প্রথা প্রবর্তন করে ভূমির উপর চাষীদের অধিকার নিশ্চিত করেন।
বন্ধুরা, ইমাম আলী আল ইসলামের জ্ঞান ও বিচক্ষণতা সম্পর্কে রংধনুর আজকের আসরে রয়েছে একটি ঐতিহাসিক ঘটনা, এরপর থাকবে একটি গান, আর সবশেষে থাকবে বাংলাদেশের এক নতুন বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তো প্রথমেই সত্য ঘটনাটি শোনা যাক।
একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল, তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের রয়েছে 5টি রুটি, অন্যজনের 3টি।
তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হল, তখন সেখানে এসে হাজির হলো এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই আমি অভুক্ত, খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও।
পথিক দুজন মুচাই করল, মনে মনে ভাবল তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল।
তিনজন একসঙ্গে খেতে বসল, একজনের 5 রুটি, অন্যজনের 3 রুটি, মুসাফিরের 0 হাত। তবু তারা রুটি বন্টনে কোনো তারতম্য করল না। তারা ভাবল কারোর সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাছাড়া এক সঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে, তাই বা কেমন করে হয়। তিনজন সমান সমান রুটি খেল।
খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাবার সময় পথিক দুজনকে 8টি দিরহাম বকশিশ দিল। বলল, ভাই আমি শুধু তোমাদেরটাই খেলাম, তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না, এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও।
মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাঁধল দিরহাম ভাগ করা নিয়ে। যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাবো 5 দিরহাম, আর তোমার 3টি রুটির জন্য পাবে 3 দিরহাম।
কিন্তু 3 রুটিওয়ালা এ হিসাব মানতে রাজি হল না। সে বলল, না আমি তোমার হিসাবে রাজি নই, আমরা দুজন খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দিরহাম।
প্রথমজন বলল, তা কি করে হয়, তুমি 3 রুটির জন্য 4 দিরহাম পাবে আর আমি 5 রুটির জন্য 4 দিরহাম পাবো, এটা কি কোনো আইনের কথা হলো।
এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক, কারো কথায় কেউ রাজি নয়, কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শোনো, এভাবে বিবাদ করে তো কোনো লাভ নেই, চলো আমরা আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালামের কাছে যাই, তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব।
এরপর দুজন মিলে গেল হযরত আলীর কাছে। তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো। হযরত আলী মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন, পরে বললেন, তিনজনে সমান খেয়েছে তো?
উভয়ে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ।
হযরত আলী বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের, হিসাব তো একেবারে পানির মতো সোজা, যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম, আর যার 3টি রুটি সে পাবে 1 দিরহাম।
এমন হিসাবের কথা শুনে দুজনে অবাক হয়ে গেল। সাত দিরহাম আর এক দিরহাম ভাগ হল কোন হিসাবে তারা কিছুতেই বুঝতে পারল না।
হিসাব বুঝতে না পেরে দুজনে হা করে তাকিয়ে রইল হযরত আলীর দিকে। ইমাম আলী তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছিলে তিনজন, রুটি আটটি খেয়েছ সমান সমান। এক একটি রুটিকে তিন টুকরো করলে আটটি রুটি ২৪ টুকরো হয়। সুতরাং তোমরা এক একজন খেয়েছ আটটি করে টুকরো। মুসাফির লোকটা আট টুকরোর জন্য আট দিরহাম দিয়েছে।
হযরত আলী এরপর বললেন, এবার আসা যাক কে কতটুকু পাবে সে হিসাবে। দ্বিতীয় জনের তিনটি রুটিতে নয় টুকরো হয়েছে, নয় টুকরোর আট টুকরো সে নিজে খেয়েছে, মাত্র এক টুকরো পড়েছে মুসাফিরের ভাগে। সুতরাং সে এক দিরহামের বেশি তেই পেতে পারে না। আর একজনের পাঁচ রুটিতে হয়েছে ১৫টি টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে আট টুকরো, বাকি সাত টুকরো খেয়েছে মুসাফির। সুতরাং সে পাবে সাত দিরহাম।
হযরত আলীর হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্মিত হল। তাঁর বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হল। তারা আর কোনো ওজোর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায়।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে ইমাম আলী আলাইহিসসালামকে নিবেদিত একটি বিখ্যাত উর্দু গান। এটি গেয়েছে পাকিস্তানের শিশু শিল্পী গোলাম মুস্তফা কাদরি।
সারি জন্নত মে রাসূলে আরবি লিখা গয়া, ডালি ডালি মে আলী আর বলি লিখা গয়া, সবজ পত্তোঁ পে হাসান আর কলি পর জাহরা, সুরখ ফুলোঁ পে হুসাইন ইবনে আলী লিখা গয়া। আলী নু ইয়াদ করো, ঢল কে ফরিয়াদ করো, আলী নু ইয়াদ করো, ঢল কে ফরিয়াদ করো,
আলি মোলা আলি মোলা আলি
মলি আদ সিরা দায় তাজলি আলি, মুমিনা দিবস মেরা জলি আলি, মলি আদ সিরা দায় তাজলি আলি, মুমিনা দিবস মেরা জলি আলি, গিন গিন দসা কি মে, গিন গিন দসা কি মে, আলি দে করম আলি মালা আলি মালা আলি দম দম, আলি নাল বুঝ রাখে বেকুনি
মলা 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 রব দায় শের চিয়ালি দিয়ে শাম ফুল ইমান আলী নবী দায়না আলি মলা আলি মলা আলি মলা আলি হেদার কারার বুতুদা বালি আলি হাস মিছারা গেলা জবাব আলি আলি হেদার কারার বুতুদা বালি আলি হাস মিছারা গেলা জবাব আলি আলি চেনা দানা কই আলি ওনা দাবারম
গানটি শুনলে আশা করি তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের এক ছোট্ট বন্ধুকে।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
কেমন আছো তুমি?
আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো তোমার নাম কি?
আমার পুরো নাম জাহরা জেরিন নওরোজ।
জাহরা জেরিন নওরোজ তোমার নাম? বাহ, খুব সুন্দর নাম তো। কে রেখেছে এই নামটি?
নাম আব্বু রাখছে।
তো নওরোজ, তুমি কোন স্কুলে পড়ো?
সিরিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ।
আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
নার্সারি।
নওরোজ, পড়াশোনা ছাড়া তুমি আর কি করো?
আমি পড়াশোনার পাশে পাশে খেলাধুলা করি, ড্রয়িং করি, গান গাই, নাচি।
তুমি দেখছি অনেক কিছু করো। তো নওরোজ, আজকের আসরে তুমি কি শোনাবে?
আমি আজকে ছড়া আবৃত্তি করব।
ছড়া শোনাবে? ঠিক আছে, শোনাও তাহলে।
টুইঙ্কল টুইঙ্কল little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky.
বাহ বাহ, খুব সুন্দর হয়েছে তোমার ইংরেজি ছড়াটি। তো আর কি শোনাবে তুমি?
আচ্ছা বাগো।
আচ্ছা, এটাও কি ছড়া?
হ্যাঁ।
ঠিক আছে, ঝটপট শুরু করো।
চামাগো বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পেলো এত আলো, পশু পাখি কয় না না মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়।
তোমার এই ছড়াটিও সুন্দর হয়েছে। তো নওরোজ, বড় হয়ে তুমি কি হতে চাও?
সায়েন্টিস্ট হবে? সায়েন্টিস্ট হয়ে কি বানাতে চাও?
বড় বড় নতুন জিনিস বানাবো।
তুমি বড় হয়ে যেন অনেক বড় বিজ্ঞানী হতে পারো, আমরা সে দোয়াই করছি।
তো রংধনু আসরে অংশ নেওয়ার জন্য জাহরা জেরিন নওরোজ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো, আবারও এ কামনা করে গুটিয়ে নেছি আজকের আসর।
কথা হবে আবারও আগামী সপ্তাহে, ততক্ষণ তোমরা ভালো ও সুস্থ থেকো।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 27 জানুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব, বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। রাতের ভোট আমি দেখিনি, আদালতে কেউ অভিযোগও করেননি, সিইসি প্রথম আলো। যুগান্তর লিখেছে, সংসদে মেনন বলেছেন উপাচার্যরা কি ধরনের দুর্নীতিবাজ হয়ে ওঠেন দেখেছি। মানব জমিনে শিক্ষামন্ত্রীর বক্তব্য পরিবেশিত হয়েছে, তিনি বলেছেন ভিসি পদত্যাগ করলেই সমস্যার সমাধান হবে না। শ্রমিক লীগের 7 লাখ সদস্যের মধ্যে 5 লাখই চাঁদাবাজিতে জড়িত, ইত্তেফাকের শিরোনাম। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা চায় ঢাকা, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, কমিউনিস্টরা কাঁকড়ার মতো, বুদ্ধদেবের পদ্ম সম্মান প্রত্যাখ্যান প্রসঙ্গে দিলীপ ঘোষ, আনন্দবাজার পত্রিকা। WHO-র মুখে সেই একই বলি, এখনই শেষ হচ্ছে না অতিমারি। আজকাল জাট ভোট ব্যাংক বাঁচাতে অখিলেশের সঙ্গী জয়ন্ত চৌধুরীকে জোটের টোপ বিজেপির প্রত্যাখ্যান RLD নেতার, সংবাদ প্রতিদিন। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, প্রতিষ্ঠান বন্ধের ক্ষেত্রে সবার শেষে, খুলে দেওয়ার ক্ষেত্রে সর্বাগ্রে স্কুল থাকা উচিত, ইউনিসেফ কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। জাতিসংঘের শিশু ও শিক্ষা বিষয়ক সংস্থা ইউনিসেফ যে বক্তব্য দিয়েছে, সে বক্তব্যের সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই। এবং আমি মনে করি সারা বিশ্বে করোনা মারাত্মকভাবে আঘাত হেনেছে, লক্ষ লক্ষ মানুষ গত 2 বছরের বেশি সময় হলো মারা গিয়েছে। এর সবচেয়ে বড় ক্ষতির শিকার হয়েছে যারা মারা গিয়েছে, সেই সমস্ত ব্যক্তি বা পরিবার। তারপরেই আমি মনে করি সবচেয়ে বড় ক্ষতির শিকার হচ্ছে সারা বিশ্বের শিক্ষার্থীরা। করোনা ছবল দেওয়ার পরেই সারা বিশ্বে যে লকডাউন দেওয়া হয়েছে, তাতে বহু দেশের শিক্ষা প্রতিষ্ঠান, বহু দেশ কেন, প্রায় সব দেশেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল। কিন্তু আমাদের বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই মাত্রাটা সবচেয়ে বেশি ছিল। সম্ভবত বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি সময় ধরে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল বা বন্ধ রয়েছে, তার ভিতরে বাংলাদেশ শীর্ষ কাতারে রয়েছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সবার আগে বন্ধ করা হয়েছে আর সবার পরে খোলা হয়েছে। আবার নতুন করে যখন করোনায় আঘাত হেনেছে এবং দেশে নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করা হচ্ছে, তখন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো। এর যাত্রায়ও অনেক কিছুই খোলা রয়েছে, বাণিজ্য মেলা চলছে, হাট বাজার খোলা, মার্কেট খোলা, সবকিছুই খোলা, কিন্তু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো। এই যে ব্যবস্থাটা, ঠিক ইউনিসেফ যা বলছে তার উল্টো, এবং এ নিয়ে বাংলাদেশে এখন কিন্তু রীতিমতো হাসি মস্করা ঠাট্টা তামাশা করা হচ্ছে। আমি মনে করি যে সরকারের এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত এবং ইউনিসেফের এই বক্তব্য সঠিক, ইউনিসেফের বক্তব্য অনুযায়ী সরকার ব্যবস্থা নিতে পারে।
ইহুদিবাদী ইসরায়েল মানবতার শত্রু, এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। কোন প্রেক্ষাপটে তিনি এ কথা বললেন?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য অত্যন্ত যুক্তিপূর্ণ এবং সঠিক। তিনি বলেছেন যে ইসরায়েল হচ্ছে মানবতার শত্রু। কথাটি উনি যে কারণে বলেছেন তার প্রেক্ষাপটটা হচ্ছে এই যে ইহুদিবাদী ইসরায়েল 1948 সালে অবৈধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত ফিলিস্তিনিদের ঘরবাড়ি উচ্ছেদ, শেষ পর্যন্ত জমি দখল, তাদেরকে হত্যা, নির্যাতন, হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি, এখনো ইসরায়েলের কারাগারে একেবারে বিনা বিচারে বন্দী। দেশ তাদের, অথচ তারা সেখানে দখল করেনি, তাদের উপর নির্যাতন চালাচ্ছে। এর চেয়ে দুঃখজনক, হতাশাজনক, দুর্ভাগ্যজনক এই আধুনিক বিশ্বে আর কিছু থাকতে পারে। এই সমস্ত ঘটনাগুলো ঘটছে তথাকথিত উন্নত বিশ্বের চোখের সামনে, যারা প্রতিটি কথায় কথায় মানবতা, মানবাধিকারের কথা বলে, অথচ ফিলিস্তিনের ব্যাপারে একেবারে নীরব। এই ইসরায়েলের হাতে মধ্যপ্রাচ্যের মোটামুটি সব দেশ মারাত্মকভাবে ভিকটিম। এরপরে বিভিন্ন দেশের নেতাদেরকে, তারপরে সামরিক কর্মকর্তাদেরকে, বিশেষ করে ইরানের বহু সংখ্যক পরমাণু বিজ্ঞানী হত্যার সাথে ইহুদিবাদ ইসরায়েল জড়িত, একথা তারা স্বীকারও করেছে। এই যে মানবতা বিরোধী কাজ, এই সমস্ত কারণেই ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলকে মানবতার শত্রু বলেছে। এবং আমি ব্যক্তিগতভাবেও মনে করি ইসরায়েলের ভিতরে মানবতা বলতে কিছু নেই, এরা সত্যি সত্যি মানবতার শত্রু।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। জাট ভোট ব্যাংক বাঁচাতে অখিলেশের সঙ্গী জয়ন্ত চৌধুরীকে জোটের টোপ বিজেপির প্রত্যাখ্যান করল আরএলডি নেতা। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, প্রার্থী তালিকা নিয়ে যতই অসন্তোষ থাক, যতই অখিলেশের দলের প্রতি ক্ষুব্ধ হোক জাঠেরা, তাদের নিজস্ব দল আরএলডি অখিলেশের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিল। আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী সাফ জানিয়ে দিলেন, বিজেপি তাঁকে যে আমন্ত্রণ পাঠাচ্ছে সেটা তাঁকে না পাঠিয়ে পাঠানো হোক সেই 700 কৃষকের বাড়িতে যাদের ঘর ভেঙেছে বিজেপি। আসলে সপ্তাহখানেক আগে পর্যন্ত পশ্চিম উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী হাওয়া এক প্রকার তুঙ্গে ছিল, কিন্তু ভোটের প্রার্থী তালিকা সামনে আসতেই হিসেব নিকেশ উল্টে যেতে শুরু করেছে। কমিউনিস্টরা কাঁকড়ার মতো। বুদ্ধদেবের পদ্ম সম্মান প্রত্যাখ্যান প্রসঙ্গে দিলীপ ঘোষে কথা বলেছে আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বৃহস্পতিবার সিপিএম নেতার পদ্ম সম্মান প্রত্যাখ্যান প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন সিপিএমকে। পদ্মভূষণ প্রত্যাখ্যান করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপান উতর অব্যাহত। দিলীপ বলেছেন, কমিউনিস্টরা কাঁকড়ার মতো, বুদ্ধদেব বাবু আগে এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি। WHO-র মুখে সেই একই বলি, এখনই শেষ হচ্ছে না অতিমারি, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। যবে থেকে করোনা অতিমারি দেখা দিয়েছে তবে থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কার কথা শুনিয়েই যাচ্ছে, কবে শেষ হবে অতিমারি? সদুত্তর দেয়া তো দূর অস্ত, সোমবার ফের ভয় ধরিয়ে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে এনেছে WHO। বলেছে বিশ্বে গত সপ্তাহে গড়ে প্রতি 3 সেকেন্ডে 100 জন আক্রান্ত হয়েছে, তাই মহামারী এখনই শেষ হচ্ছে না, সেই একই কথা আরও একবার বলেছে সংস্থাটি। এ সংস্থার প্রধান বলেছেন, এটা মনে করাটা বোকামি যে ওমিক্রনেই শেষ হবে করোনা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় তেল সমৃদ্ধ মারিব প্রদেশে সৌদি আরবের কয়েক ডজন ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এসব সন্ত্রাসী নিহত হয়। ইরান বলেছে সিরিয়া থেকে দখলদার সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত দেশটির চলমান সংকটের সমাধান হবে না। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতার আভানচি কথা বলেন। তিনি বলেন, সিরিয়ার অংশবিশেষে মার্কিন সেনাদের দখলদারিত্ব ও ইহুদিবাদী ইসরায়েল এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহিংসতার মধ্য দিয়ে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা মারাত্মকভাবে লঙ্ঘন করা হয়েছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আমরা জানিয়ে দিচ্ছি। ইহুদিবাদী ইসরায়েল মানবতার শত্রু এবং মধ্যপ্রাচ্যে তেল আবিবের বর্বরতা উপেক্ষা করার সুযোগ নেই বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আজারবাইজানের যুদ্ধবিধ্বস্ত নগরনো কারাবাখ অঞ্চলের পুনর্নির্মাণে ইরানকে অংশ নেওয়ার আহ্বান জানালেন প্রেসিডেন্ট এলহাম আলিয়েভ। বাংলাদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচনই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার। এবং ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তার দলই পদ্মভূষণ পুরস্কার নিতে দেয়নি বলে অভিযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আজই আমাদের পরবর্তী অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.